পনেরোই নভেম্বর 2017 তারজমানে কাবির আর বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম এর বয়ান মাদ্রাসা মারকাজু সুন্নাহ কাওয়াক উল্লাহ পাড়া সিরাজগঞ্জ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين وقال عليه الصلاة والسلام مثل الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اور بھائی اللہ پاک جل جلالہ و من والو আমাদের কে সৃষ্টি করেছেন মূলত আল্লাহ পাকের ইবাদত বندگیর জন্য। বাকি দুনিয়ার কাজকর্ম করা কোন ক্রমেই নিষেধ না। নবী রসুলগণ দুনিয়ার কাজকর্ম করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কাজকর্ম করতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তিনটা গ্রুপ ছিল। এক গ্রুপ মসজিদের ভিতরে বসে এই হাদিস শরীফ মুখস্থ করা, আমল ইবাদত করার ভিতরে মশগুল থাকতেন, তাদের সংখ্যা ছিল একেবারেই অল্প, মুষ্টিমেয় কয়েকজন মাত্র। কিন্তু স্বাভাবিক অন্যান্য সাহাবায়ে কেরাম দুই গ্রুপ ছিলেন। এক গ্রুপ হলো যে সকল সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্যে মশগুল ছিলেন, আর এক গ্রুপ সাহাবায়ে কেরাম ক্ষেত খামার করতেন, বাগ বাগান করতেন। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হওয়া সত্ত্বেও তারা ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন, আবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হওয়া সত্ত্বেও কৃষি কাজের সঙ্গে তারা জড়িত ছিলেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে এতে কোনো দোষ নাই, যদি তুমি দুনিয়ার কর্মে ব্যস্ত থাকো কিন্তু দিল তোমার আল্লাহর সঙ্গে মশগুল থাকে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউনান যিকরিল্লাহ। আমাদের ইবাদত বন্দেগি যদি ঠিক থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, হালাল খাইলাম, রমজান মাসের রোজা রাখলাম, যাকাত ফরজ হলে যাকাত দিলাম, লোকদের সঙ্গে ভালো ব্যবহার করলাম, কাউকে কষ্ট দিলাম না, কারো হক নষ্ট করলাম না, কারো প্রতি জুলুম করলাম না, এতটুকু কাজ যে মুসলমান করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من اكل طيبا وعمل في سنه وامن الناس بوائقه دخل الجنه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘহীন ভাষায়, সুস্পষ্ট ভাষায় বলেন, যে ব্যক্তি হালাল খায়, আল্লাহর হুকুম মোতাবেক চলে, মানুষের উপর জুলুম থেকে বিরত থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা অনেক কাজ করি, অনেক আমল করি, অনেক জিকির করি, অনেক হজ করি, অনেক উমরা করি, কিন্তু নিজের জীবনটা কতটুকু সীমার মধ্যে রাখলে আমি নিজে শুদ্ধ হব, সঠিক হব, এটুকুর খেয়াল এবং হুঁশ কম মানুষের থাকে। অনেক মানুষ আছে হজের উপর হজ করে, এখন পর্যন্ত নিজের বোনের হক পরিশোধ করে নেই, বোনের হক আদায় করে নেই, ফুফুর হক পরিশোধ করতে কোনো ক্রমেই রাজি না। ছেলে মেয়েদের ভিতরে যে হক, ছেলেদের হক, মেয়েদের হক, এক্ষেত্রে কাউকে ঠকায় দেয়, মেয়েদেরকে ঠকায় দেয়। অনেক মানুষ মেয়েদেরকে ঠকানোর খুব অভ্যাস, এমনি মেয়েকে খুব আমার মা আমার মা, কিন্তু ঠকানোর সময় মেয়েকে ঠকায় দেয়। আমার ভাইয়েরা, প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমায়ে মুআমওয়ালিহি আলিম। মানুষ তখন সাচ্চা ইমান বলা হয় যখন সব মানুষ নিজের সম্পদ এবং নিজের জীবন সম্পর্কে এই লোকটার উপরে পূর্ণ আস্থা রাখতে পারে, যে আমার জীবনের উপর আঘাত আসতে পারে না এই লোকটার কারণে, আমার সম্পদের উপর আঘাত আসতে পারে না এই লোকটার কারণে। এইরকম যখন কারো অবস্থা হয় সে পাক্কা ইমানদার হয় যে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। এবং আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের জবানের অত্যাচার থেকে সব মুসলমান একদম নিরাপদ হয়ে গেছে। হাসান বসরির ব্যাপারে কারোই টেনশন নাই, আমার মাথায় বাড়ি দিবে, আমার ক্ষতি করবেন তিনি, আমার কোন রকমের অপমান করতে পারেন, আমাকে আমাকে লজ্জিত করতে পারেন কোনো জায়গাতে, চাই অল্প লোকের মধ্যে হোক চাই বেশি লোকের মধ্যে হোক, কোনো জায়গাতে এই লোকটা আমাকে অসম্মান করবেন এটা মনে করা যায় না। এরকম বড় পীর জিলানি করবেন, হযরত খাজা মুহিউদ্দিন চিশতি করবেন, মাওলানা কারামত আলী জৌনপুরি করবেন, কারোই কথা মনের মধ্যে কোন রকমের খটকাও পয়দা হয় না। এই রকম অবস্থা যখন কোন মানুষের হয় তখন সে মানুষ সাচ্চা মুসলমান, আর এই রকম মুসলমান নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। আর এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে তো মুসলমানদের নিরাপদ হওয়ার কথা উল্লেখ আছে, আর এক হাদিসে আছে আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মান সালিম আন নাস মিন লিসানি ওয়া ইয়াদি, মিরকাত শরে মিসকাত কিতাবে ওই হাদিসের নিচে এই হাদিসও উল্লেখ আছে যে সত্যিকার মুসলমান ওই ব্যক্তি সর্বশ্রেণীর মানুষ যার জবান এবং হাতের অত্যাচার থেকে সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যায়। সে যেই ধর্মের লোকই হোক না কেন, কারো উপরই জুলুম করা ইসলাম বরদাস্ত করে না, ইসলাম অনুমোদন করে না। আল্লাহ পাক এই আখলাক এই চরিত্র আমাদের সকলকে নসীব ফরমায়া দেন। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে শানিদম কে মর্দানে রাহে খোদা দিলে দুশ্মনা হাম না কর দন দেতং, আমরা তো সারা জীবন এই সবক শিখলাম আলেম ওলামায় দ্বীনের নিকটে, আল্লাহর ওলিদের নিকটে, কোরআন সুন্নার আলোকে এই সবকে শিখলাম, যারা আল্লাহর হয় তারা শত্রুকেও অপমান করতে রাজি হয় না, শত্রুকেও ব্যথা দিতে কষ্ট দিতে রাজি হয় না অকারণে। শানিদম কে মর্দানে রাহে খোদা দিলে দুশ্মনা হাম না কর দন দেতং, তোরা কায় মুয়াসসার সওয়াদি মকাম কে বা দোস্তানাত খেলাফত জং, তোমার এইরকম সুন্দর জীবন অর্জন হবে কবে, তোমার তো আপন জনেরাই তোমার দ্বারা নির্যাতিত নিষ্পেষিত, তোমার দ্বারা তারা অপমানিত লাঞ্ছিত অপদস্থ হচ্ছে। আমাদের তো অবস্থাই নিজের বাবার সঙ্গে সম্পর্ক ভালো না, নিজের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না, নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো না, নিজের সন্তানদের সঙ্গে পর্যন্ত ব্যবহারটা ভালো না। যারা এইরকম মানুষ যার নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো আছে, লাখ লাখ মানুষ তালাশ করলে দুই চারজন খুঁজে পাওয়া কষ্টকর হবে। এইরকম মানুষ যে নিজের সন্তানের সঙ্গে ২৪ ঘন্টা সারাটা জীবন মৃত্যু পর্যন্ত ভদ্র ভাষায় সুন্দর ভাষায় শালীন ভাষায় এবং মানুষের মতো ভাষায় কথা বলতে জানে, এইরকম মানুষের সংখ্যা একদম কম। নিজের সন্তান তাই বলে তাকে যা তা বলার কি অধিকার আছে, সে তো আল্লাহ পাকের বান্দা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক বাবা আসলেন, বললেন যে আমার ছেলে আমার কথা মানে না, আমার ছেলে আমার কথা মানে না, আমার আনুগত্যের বাইরে। হযরত ওমর ক্ষিপ্ত হলেন, তাকে আদালতে ডাকাইলেন। ছেলে উপস্থিত হওয়ার পরে বাবার সামনে, কারণ ইসলামের বিধান বাদী বিবাদী উভয় উপস্থিত থাকতে হবে এবং উভয়ের কথা শুনতে হবে আদালত, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, তোমার বাবার অভিযোগ তুমি তার কথা শোনো না, তার অবাধ্য তুমি কেন? তো ছেলেটা তখন উত্তর করল যে আমিরুল মুমিনিন, পিতার উপরে আমার কয়টা হক, আমার বাবার উপরে আমার হক ছিল, আল্লাহর দিন সম্পর্কে তিনি আমাকে শিক্ষা দিবেন, এটা জায়েজ এটা না জায়েজ, এটা ফরজ এটা ওয়াজিব, এটা সুন্নতে মুয়াক্কাদা এটা সুন্নত, এটা জান্নাতের আমল এটা জাহান্নামের রাস্তা, বাবা আমাকে শিক্ষা দিবেন, বাবার উপরে দায়িত্ব ছিল, আমার বাবা সেই দায়িত্ব পালন করেন নাই, আমার বাবার উপর দায়িত্ব ছিল আমার নামটা রাখার সময় আজে বাজে নাম না হয়, বরং আল্লাহ খুশি হন, আল্লাহর রসুল খুশি হন, সুন্দর একটা নাম তিনি রাখবেন। আমার বাবা সেই দায়িত্ব পালন করেন নাই। আমার বাবার উপর দায়িত্ব ছিল যে আমার বালিগ হওয়ার পরে আমার বাবা দিনদার একটা পাত্রীর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করবেন। আমার বাবা সেই দায়িত্ব পালন করেন নাই। তো আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে আমাকে যখন তিনি শিক্ষা দেন নাই, তো কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কোনটা বাবার হক কোনটা বাবার হক না, কোন ব্যবহারটা বাবার সঙ্গে করা উচিত করা উচিত না, এগুলোর সীমারেখা তো আমার জানা নেই, যার কারণে আমার ভুলে ভরা জীবন। আমি বুঝতে পারি না, আমি ইচ্ছা করে এমনটা করি যে তা না, বরং আমার তো সে জ্ঞানই নেই, সে আলোই নেই আমার কাছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাবাকে বললেন যে ওর বক্তব্য কি সঠিক? তো বাবা বললেন সঠিক, বললেন যে বের হও তুমি আমার এখান থেকে। বাবার উপর তিনি রাগ করলেন, বাবাকে কোনো অপমানজনক শাস্তি দিলেন না, কিন্তু বাবার উপর ভীষণ ক্রুদ্ধ হলেন, অসন্তুষ্ট হলেন এবং তাকে বললেন বের হও তুমি আমার সম্মুখ থেকে। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটু বড় হলে ছেলেদের সম্পর্কে মেয়েদের সম্পর্কে বলতে থাকি ওরা এরকম, ওদের বিরুদ্ধে হাজার অভিযোগ আমাদের, কিন্তু ওদেরকে সুন্দরভাবে গড়া মা বাবার দায়িত্ব। তো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি ওয়ায়ুনাসসিরানিহি ওয়ায়ুমাজ্জিসানিহি, যে প্রতিটি সন্তান যখন জন্মগ্রহণ করে ফ্রেশ পিওর মন মানসিকতা নিয়ে দুনিয়াতে আসে, একদম ফ্রেশ, ফেরেশতাদের মতো একদম নিষ্কলঙ্ক একটা মন মানসিকতা নিয়ে দুনিয়াতে আসে, কোনো ত্রুটি কোনো অন্যায় সে তখন জানে না বুঝে না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মা বাবা তাকে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজক বানায়, কোন কুপথে অন্যায় পথে তাকে ধাবিত করে সেই পথে নিয়ে তাকে অন্ধকারে একদম ডুবাইয়া দেয়। আবার কোন মা বাবা আছেন তো ভালো পথে শিক্ষা দেয়, ভালো কথা শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তো তার সব আমলের রাস্তা টোটালি বন্ধ হয়ে যায়, সব বন্ধ, কিন্তু তিনটা আমলের সওয়াব তখন অটোমেটিক জারি থাকে আল্লাহর তরফ থেকে। একটা কি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো যে এইরকম দান সদকা করছিল যেটার কল্যাণ এবং উপকারিতা অব্যাহত, এই লোক কবরে যাওয়ার পরও তার সওয়াব অব্যাহত, মসজিদ কায়েম করে গেছে এর সওয়াব কবরে পাইতেই থাকে, হাজার হাজার লাখ লাখ মানুষ কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ ওই মসজিদে নামাজ পড়বে সেজদা করবে, নামাজ পড়বে এটার সওয়াব কবরে শুয়ে পাবে, তসবিহ তাহলিল পড়বে মসজিদের মধ্যে এটার সওয়াব কবরে শুয়ে পাবে, ওই মসজিদের মধ্যে মানুষ কান্নাকাটি করতেছে এর সওয়াব সে কবরে শুয়ে পাইতেছে, ওই মসজিদের ভিতরে মানুষ এতেকাফ করতেছে এর সওয়াব কবরে শুয়ে পাইতেছে, ওই মসজিদ যত নেক আমল হবে তার সব সে কবরের ভিতরে পৌঁছতে থাকবে, মাদ্রাসা কায়েম করে গেছে সেই সব সে পাইতে থাকবে। হ্যাঁ, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কোন মাদ্রাসা ইলম কোন দ্বীনি ইলমের খেদমত করে গেছে, 1000 কোরআন পাক কাউকে দান করছিল, সে কোরআন পাক ওরা তেলাওয়াত করতে থাকে, ওই লোক ওই কবরে এটার সওয়াব পাইতে থাকে। সূরা ইয়াসিন শরীফ একবার তেলাওয়াত করলে, সূরা ইয়াসিন শরীফ একবার যদি তেলাওয়াত করা হয় 10 বার কোরআন পাক খতম করার সওয়াব আল্লাহ পাক দান করেন। এখন ওই একজনে কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতেছে আর এর যে সওয়াবটা ওই লোক কবরস্থানে শুয়ে শুয়ে পাইতেছে, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? অথবা কোন মাদ্রাসায় বুখারি শরীফ দিয়ে গেল, অথবা এরকম কোন কাউকে আলেমি দিন বানায় গেছে, কাউকে সহযোগিতা করে ভালো বড় আলেমি দিন বানায় গেছে, হাফেজে কোরআন বানায় গেছে, এখন ও যে তারাবি নামাজ পড়াইতেছে এর পুরো সওয়াব ওই লোক কবরস্থানে পাইতেছে, ওই লোক আলেম হইয়া কোটি কোটি মানুষের সামনে দিনের কথা বলতেছে এর পূর্ণ সব ওই কবরস্থানে গিয়ে ওই কবরবাসী পাইতেছে যে এর পিছনে খেদমত করে গেছিল, যার সহযোগিতার কারণে এই লোকটা আলেম হইতে পারছিল, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? অথবা কোন দিনই কিতাব সে ছাপায় গেছিল, কোন দিনই কিতাব ছাপায় বিতরণ করে গেছিল, অথবা দিনই কিতাব ছাপায় সেটা অব্যাহত ভাবে মুসলমানদের কল্যাণ হইতে থাকে, আমার পক্ষ থেকে কিতাবটা ছাপাবা, তো কিতাবটা ছাপায় দিল, এই যে কিতাবটা ছাপায় দিল এর কারণে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে, এর সব সে কবর থেকে পাইতেছে। দুই কিসম হল, নম্বর তিন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সন্তানকে নেককার দিনদার বানায় গেছে, শরীয়তের উপরে সুন্নতের উপরে সন্তানের জিন্দেগী বানায় গেছে। কিভাবে? বাবা নামাজ পড়, বাবা কোরআন শরীফ তেলাওয়াত কর। আগে ছোটবেলা আমরা দেখতাম গাঁও গ্রামে যে সকালবেলা ঘুম থেকে জাগলেই সব বাবা মা দাদা দাদি পিয়া পিয়া করতে থাকতেন, এই যা জলদি কর, উজু কর গিয়া, আয় ঘরে কোরআন শরীফটা ধর, কোরআন শরীফ তেলাওয়াত কর, সব বাবা মা মুরব্বীরা এরকম করতেন। আবার বিয়ের সময় হলে তখন বলতেন যে মেয়েটা কোরআন শরীফ পড়ছে, তো ওরা বলতো যে হ্যাঁ কোরআন শরীফ পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ঘরে একটা আলো যাবে। ঘরের ভিতরে যখন বউকে নিয়ে আসা হতো, তো পয়লা দিনই বাসর ঘর শেষ হলো, পরের দিন ভোর বেলায় শাশুড়ি বলতেন মা কোরআন শরীফটা হাতে নাও, আমাদের দিল খুশি হয়ে যাবে, আমাদের চোখ জুড়ে যাবে, তোমার হাতে কোরআন দেখলে আমরা সব পেয়ে গেছি। এই মেয়েটা উজু করে এসে কোরআন শরীফ নিয়ে বসছে, শ্বশুর শাশুড়ি খুশির চিঠি অনেকে কেঁদে দিত, আল্লাহ তাআলা আমাদের ঘরে জান্নাত দিয়ে দিছে। আহা, এমন একটা জমানা কি ছিল না আমাদের মধ্যে? আজকে কি হলো সে কোরআনে পাকের সঙ্গে আমাদের সেই সম্পর্ক কোথায়? কি হল উম্মত মুজাদ্দুদ্দিন? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ভারতের কোন এক নদীর মধ্যে একবার দুইটা লাশ এরকম ভাসতেছিল, লোকজন নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিল যে ঢেউর তালে তালে লাশ দুইটা কূলের দিকে কিনারার দিকে আসতেছে। তো যখন একদম কিনারে আসলো, দেখা গেল যে সে একদম কাফনের কাপড় ধবধবা সাদা, একদম পরিষ্কার, পচে নাই, একটা সুতো নষ্ট হয় নাই। আর ওই উঠানোর পর দেখা গেল দুইটা লাশ একটাও পচে নাই, একদম মনে হয় যে জেতা মানুষ ঘুমাইতেছে। যুবক তরুণরা কেউ চিনতে পারতেছে না যে কি ব্যাপার। বৃদ্ধ বৃদ্ধ পুরানা 80-90 বছরের মুরব্বীদের ডাকা হলো, তো তখন তারা দেখলেন এবং চিনলেন এবং বললেন, ওই সুদূরে একটা এলাকার কবরস্থানের মধ্যে দুইজন হাফেজে কোরআনকে দাফন করা হয়েছিল, কোরআনের হাফেজ দুজন। তো বহু জমানা বহু বছর পূর্বে তাদের দাফন করা হয়েছিল, নদীর ভাঙ্গনের কবলে পড়াতে ওই কবরস্থানটা ভেঙে গেছে, তো সেখান থেকে লাশ দুইটা চলে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে দুই হাফেজে কোরআনের দেহটা একটুও নষ্ট হয়নি, কোন রকমেরই মানে একটু মনে হয় না যে এরকম এই লোকগুলো মারা গেছে, একদম মনে হয় দিব্যি জিন্দা আছে কিন্তু ঘুমাইতেছে, একদম তরতাজা বিলকুল। আর চেহারার ভিতরে নূর ঝলমল করতেছে, দুজনের চেহারার ভিতরে নূর ঝলমল করতেছে, আর কাফনের কাপড় একদম পরিষ্কার ধবধবা সাদা। কিন্তু দুইজনের মধ্যে একজনের কাফনের কাপড়টার ঔজ্জ্বল্য অনেক বেশি, আরেকজনের কাফনের কাপড় ধবধবা সাদা বটে, কিন্তু তার মধ্যে উজ্জ্বলতা একটু তুলনামূলক কম মনে হয়। তো যুবক তরুণরা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো যে দুজনের মধ্যে একটু পার্থক্য, যে কাপড়ের মধ্যে, কাফনের কাপড়ের মধ্যে, এটার কারণ কি? আপনারা একটু মুরব্বীরা যদি বলতেন, যদি কোনো জানা থাকে। তো বললে যে বাবা রে, দুজন ভালো মানুষ ছিলেন, দুজন 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, এবং দুজনই নেক আমলওয়ালা ছিলেন, খুব ভালো আমল, ভালো আখলাক, ভালো চরিত্র। তবে দুজনের মধ্যে যার কাফনের কাপড়টা বেশি উজ্জ্বল তার আমল বেশি ভালো ছিল, আর উনি আমলের দিক থেকে একটু দুর্বল ছিলেন। দেখেন দুইজনের মর্যাদা কিরকম হলো। আমাদের বিখ্যাত বুজুর্গ হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি আমার 5টা হাদিসের 5 কিতাবের উস্তাদ। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই আমাদেরকে ঘটনা শুনাইছেন যে গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার পাশে এক বুজুর্গের কবর আছে, যে বুজুর্গের নাম হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। তিনি ঢাকার লালবাগ, সুবিখ্যাত লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গোপালগঞ্জের বিশাল বড় গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরো সারা বাংলাদেশে অসংখ্য দিনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাতে লালিত বালিত, দারুল দেওবন্দের দেওবন্দ থেকে তিনি ফাজিল, এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় এক আলিম এবং বুজুর্গ। ওনার ইন্তেকালের পরে হাফিজ জি হুজুর বলেন যে আমি যখন গোপালগঞ্জে গেলাম, তো মসজিদের পিছনে হেফজুখানার পাশে এই হুজুরের কবর, তো আমি কবর জিয়ারত করলাম। কবর জিয়ারতের পরে রাত্রিবেলা সেখানে হেফজুখানাতে আমি শুইতে গেলাম। আমি যখন বিছনায় গেলাম, তো পাশেই তো কবর, কাঁচা কবর, তো কবরের দিক থেকে খুশবু আছে। তা আমি ভাবলাম খুশবুটা কিসের, এইরকম খুশবু তো আমরা দোকানপাটে কিনতে পাই না, ভিন্ন ধরনের খুশবু মনে হচ্ছে। তো বলেন যে আমি উঠলাম, গেলাম, গিয়া কবরের কাঁচা মাটি হাতে নিয়ে শুকিয়ে দেখলাম যে কবরের মাটি থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে। সেই হযরত মাওলানা শামসুল হক ফরিদপীর রহমতুল্লাহ দুটি মাত্র ছেলে, একজন ইন্তেকাল করছেন হাফেজ মাওলানা ওমর, তিনি আমার সাথী ছিলেন, আর দ্বিতীয় জন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, তিনি এখনো জীবিত আছেন, আল্লাহ পাক আফিয়তের সাথে ওনার হায়াতে বরকত দান করেন। ওই মুফতি রুহুল আমিন সাহেব তখন একদম ছোট্ট, আর ওনার বড় ভাই তখন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছেন। এই বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপীর রহমতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলেকে একদিন জিজ্ঞাসা করতেছিলেন, রুহুল আমিন তুমি বলো যে তোমার বড় ভাই বড় না আমি বড়, তোমার বড় ভাই বড় না আমি বড়। তো এই ছোট্ট ছেলে কি বলবে? উনি আমাকে বললেন যে আমি বিচলিত হলাম যে এই ধরনের প্রশ্নের কি উত্তর দিই, কিন্তু স্বাভাবিক আমার যেটা বুঝে আসছে আমি সেটাই বলতেছিলাম, আব্বাজি কেন উনি বড় হবেন আপনি বড়। তো ওই বুজুর্গ বললেন যে না আমি বড় না, তোমার বড় ভাই আমার চেয়ে বড়, তোমার বড় ভাই বড় আমি ছোট। কেন? যে আমি কোরআনের হাফেজ না, তোমার বড় ভাইয়ের সিনাতে 30 পারা কোরআন মজুদ, তিনি 30 পারা কোরআনের হাফেজ। বাবা হইয়া এত বড় আলেম হইয়া তিনি নিজের সন্তানের প্রতি এত শ্রদ্ধা পোষণ করতেন এই কারণে যে তিনি 30 পারা কোরআনের হাফেজ। ভারতের বিখ্যাত আলেমী দিন অনেক বড় ধরনের ওলিয়ে কামেল বুজুর্গ হযরত মুহিউদ্দিনুল্লাহ মাওলানা শাহ আব্দুল সাব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসতেন, তিনি ইন্তেকাল করছেন, আল্লাহ তাকে জান্নাতে উঁচু মর্তবা দান করেন। বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা তার হাতে বায়াত হয়েছেন। আমার পীর ও মোর্শেদ এই সারা বিশ্বের বিখ্যাত এই বুজুর্গ বলি আরবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব ওই বুজুর্গেরই খলিফা। আমাদের বাংলাদেশে বাইতুল মোকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা উবাইদুল্লাহ জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, এই মুহিউদ্দিনুল্লাহ মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ এর হাতে তিনিও বায়াত ছিলেন। ঢাকার যাত্রাবাড়ী মাদ্রাসার বিখ্যাত আলেমী দিন হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব ওই বুজুর্গেরই হাতে বায়াত এবং তার খলিফা। আরো এরকম বহু বহু আলেম ওলামা আমাদের দেশে ওনার হাতে বায়াত ছিলেন। যে হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকার বসুন্ধরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল, এই বড় আলেমী দিন বাংলাদেশের এই গর্ব এবং এই বুজুর্গ, তিনি এই বুজুর্গের হাতে বায়াত ছিলেন। এই মুহিউদ্দিনুল্লাহ মাওলানা শাহ আব্দুর সাহেব রহমতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে এইরকম দামি এক সোফার উপরে বসা, হযরত বললেন, তিনি বয়ান করবেন, বললেন যে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতো, এক হাফেজ সাহেব আসছেন ছোট্ট তালবিলিম, ছোট একদম ছোট 10-12 বছর বয়স হইতে পারে, ওই ছেলেটা কোরআন শরীফ শুনাবে তেলাওয়াত করবে মাহফিলের মধ্যে। এই বুজুর্গ তিনি নিজের সোফা থেকে উঠলেন, নিচে গিয়া আদবের সাথে বসে পড়লেন এবং এই ছোট্ট বাচ্চাকে বললেন তুমি এখানে বসবে, এবং এই ছোট্ট ছেলেটাকে উপরে বসাইলেন, নিচে নিজে নিচে বসে থাকলেন এবং বললেন যে যে কোরআন তেলাওয়াত করবে সে উপরে, সে উপরে থাকবে, আমরা শুনবো আমরা নিচে থাকবো। নিজে গিয়া নিচে বসে গেছেন। এই কোরআনওয়ালারা কি মানুষ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন যে ধরে, কোরআন যে পড়ে, কোরআনকে যে ভালোবাসে, কোরআনকে যে শ্রদ্ধা করে, কোরআন মোতাবেক জীবন যে গড়ে, আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে উঠান, অনেক ঊর্ধ্বে উঠান, অনেক ঊর্ধ্বে উঠান। ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযাল কোরআনে আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। যারা কোরআন পড়ে না, কোরআনকে ভালোবাসে না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে না, কোরআন মোতাবেক জীবন গড়ার চেষ্টা ফিকির রাখে না, তো এরা ক্ষতিগ্রস্ত হয়, এরা অধপতিত হয়। আল্লাহ পাক কোরআন শরীফের মহব্বত এবং শ্রদ্ধা ভক্তি এবং আনুগত্যের জীবন আমাদেরকে নসিব করেন। প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউ মিনাল কোরআন কাল বাইতিল খারীব, ওই মানুষটা যার অন্তরে কোরআনের কোনো অংশই নাই সেই মানুষটা বিরান ঘরের মতো। আমাদের এই মুসলিম সমাজে প্রত্যেক মুসলমানের সিনাতে কোরআনের কিছু না কিছু অংশ আছে। সব মুসলমান ভাইয়েরা যে অন্তত আলহামদুসুরা তো পারেন, আলহামদুসুরা মুখস্থ আছে, সিনাতে আলহামদুসুরাটা আছে, দুলহল্লা শরীফ সুরাটা আছে, ছোট বড় কিছু সুরা অন্তত মুখস্থ আছে, এটাও কোরআনেরই অংশ। এটা নূর, এটা রহমত, এটা বরকত, এটা কল্যাণ, এটা হেদায়ত, এটা আখেরাতের মহাসম্পদ। আল্লাহ পাক এই কোরআন ধরে রাখার আমাদেরকে তৌফিক দান করেন। আর ওই বুজুর্গ একটু আগে যে কথা বলে গেছেন এটা বাস্তব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যাকে দ্বিতীয়
দিয়ে উমর বলা হয়, সে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াতের জন্য হাতে নিতেন, হাতে নিয়ে কাঁদতে থাকতেন এবং বলতেন, হাযা মনসুর রব্বি, আমার মহান রব্বুল আলামিন আমার নিকট এই কিতাবের মাধ্যমে পয়গাম পাঠাইছেন যে এইরকম করবা তো আমি আল্লাহকে পাইবা। এক বুজুর্গ বলেন, টিস্ট কোরআ এ কালামে হকসনাস রুনুমায় রব্বেনাস আমদ বনাস, যে কোরআন কি জিনিস, এ কালামে হকসনাস, আরে আর কারো কথা না, মহান রব্বুল আলামিনের কালাম এটা, রুনুমায় রব্বেনাস আমদ বনাস, হে মানুষ যে আয়না দিয়ে আল্লাহকে তুমি দেখবে সে আয়না হলো পবিত্র কোরআন, এ কোরআনে পাক তেলাওয়াত করলে যে কোরআনে পাকের মাধ্যমে আল্লাহকে জানবে, আল্লাহ পাকের সৌন্দর্য এবং গুণাবলী এবং আল্লাহ পাকের মহত্ব সম্পর্কে তুমি খবর প্রাপ্ত হবে। আল্লাহ পাক কোরআন থেকে এই সব দূরত্ব অর্জনের আমাদেরকে তৌফিক দান করেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখছেন যে এক গুনাহগার মুসলমান জীবনের শেষ সময় যখন তিনি অনুভব করলেন যে আমি আর বাঁচব না, তখন তিনি তার সন্তান সম্ভবা স্ত্রীকে বললেন যে আমি তো কোনো আমল করতে পারলাম না, জীবনটা এইভাবে নষ্ট করলাম, আহ হু রহি হ্যা উমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাহে মুলকে আদম দফা তন এক রোজ ই যায়গা থম, করলে জো কর নায় আখির মৌত হ্যা, এক দিন মর নায় আখির মৌত হ্যা। হে মানুষ, বরফের চাকা যেরকম গলতে থাকে, গলতে গলতে হঠাৎ তোমার আমার অজান্তে হঠাৎ নিঃশেষ হয়ে যায়, তোমার আমার মূল্যবান দামি জীবনটা এরকম তোমার আমার অজান্তে হঠাৎ একসময় শেষ হয়ে যাবে। এই নিঃশ্বাস যেটা চালু আছে একসময় বন্ধ হবে, আর কেউ চালু করতে পারবে না, সময় কম, চলো জলদি প্রস্তুতি গ্রহণ করো অনন্তকালের জন্য। দুনিয়ার জীবন খুব সংক্ষিপ্ত, কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের, কিন্তু আখেরাতের জীবনের শুরু তো আছে, আর কোনো শেষ নাই। এখান থেকে যেমন আমল নিয়ে যাবে সেটাই অফুরন্ত কাল পর্যন্ত ওখানে তুমি ভোগ করবে। জেসি করনি বেসি ভরনি হয় জরুর, কবর মে মাইয়ত উতরনি হয় জরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন মানুষের কবর প্রত্যেক দিন তাকে ডাকে এবং বলে, আনা বাইতুল গুরবতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুত তুরাবি, আনা বাইতুত দুদ, আমি পরদেশ, আমি তোমার নিজের দেশ না, আনা বাইতুল ওয়াহদাতি, এবং আমি একদম নির্জন ঘর, এখানে কোনো সাথী সঙ্গী তুমি পাবে না, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে বিছানাপত্রের কোনো ইন্তজাম নাই, আনা বাইতুত দুদ, এবং আমি পোকা মাকড় সাপ বিচ্ছুর ঘর। এই অন্ধকার ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা করা তোমার দায়িত্ব, এই নির্জন ঘরে সাথীর ব্যবস্থা করা তোমার দায়িত্ব, এই মাটির ঘরে বিছানার ব্যবস্থা করা তোমার দায়িত্ব, এই সাপ মা বিচ্ছু এবং পোকামাকড় এগুলোকে প্রতিরোধ করা, প্রতিহত করা, এটা তোমার দায়িত্ব। কিসের মাধ্যমে? যে মানুষ যখন ঈমান আর নেক আমলের জিন্দেগি বানায়, যখন দুনিয়ার থেকে তার বিদায় হওয়ার সময় আসে, দুনিয়ার থেকে যখন সে বিদায় হওয়ার সময় আসে, তখন আল্লাহর তরফ থেকে মুমিন বান্দার রূহকে নেওয়ার জন্য, ইজ্জত সম্মানের সাথে রূহকে নেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতাদের এক বাহিনী পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা মৃত্যুর পূর্বে দেখতে পায় যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাইতেছে, এত দূর পর্যন্ত বেসুমার ফেরেশতা দলে দলে তাকে নেওয়ার জন্য ইজ্জতের সাথে তারা আসছেন। তো মালাকুল মউত, যিনি মউতের ফেরেশতা, যখন রূহ কবজ করেন, তার আগেই এই মুমিন বান্দাকে বলেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি আসসালামু আলাইকুম, তাকে সালাম দেন, ফেরেশতা তাকে সালাম দেন, তার মর্তবা কত বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা আলামত যে এখন তোমার রহমতি রহমতের ফয়সালা, শান্তি শান্তির ফয়সালা। কিন্তু মৃত্যুর পূর্বে একটা আতঙ্ক পয়দা হয়, তো ফেরেশতা তখন তাকে বলতে থাকে, আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ শুনাইতে বলছেন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তখন তার মনটা বড় হয়ে যায় যে আমার মৃত্যুর আগে আমার জন্য সালাম পাঠিয়ে দিলেন, সালাম দিলেন ফেরেশতারা, আমার মৃত্যুর আগে আমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইলেন ফেরেশতা, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিছেন এবং জান্নাতে গেলে প্রাণ বুড়া যা খুশি তুমি করবে, খাবে, ভোগ করবে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামি সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাসার, আল্লাহ পাক বলেন যে আমার নেক বান্দা আমার ভালো বান্দাদের জন্য জান্নাতের মধ্যে আমি এমন অকল্পনীয় নেয়ামতসমূহ রাখছি কেউ কোনোদিন কানেও শুনে নাই, চোখেও দেখো নাই, কল্পনাও করতে পারে নাই, এমন এমন নেয়ামত জান্নাতের মধ্যে আমি রাখছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে বাগবাগান ইত্যাদির ভিতরে যখন থাকবে হঠাৎ দেখবে যে একটা সুন্দর পাখি উড়ে যেতেছে, আর সে মনে আগ্রহ করবে আহা এই পাখিটাকে ভুনা করে খাইতে পারতাম, টাটকা ভুনা একদম সামনে হাজির হয়ে যাবে পাখিটা। সূর্য বিশাল বড় বৃক্ষ, তার মাথায় অনেক সুন্দর ফল ধরে আছে, তখন তার মনে হবে যে হ্যাঁ এই ওই ফলগুলো যদি খাইতে পারতাম, সাথে সাথে গাছের ডাল একদম ঝুলে তার নিকটে এসে পৌঁছবে, সে এখান থেকে আরামসে বসে বসে খাইতে থাকবে, শুয়ে আসে আরামসে শুয়ে শুয়ে খাইতে থাকবে, কোনো পেরেশানি নেই, এইরকম শান্তি আরাম সম্মান ইজ্জতের ঠিকানা জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন, কিন্তু এই জান্নাতের জিন্দগি বানানোর সময় এখানেই, হ্যাঁ আমল সে জিন্দগি বানতি হ্যায় জান্নাত বি জাহান্নাম বি ইখা ভালো সুন্দর কথা বললেই কি জান্নাতে যাওয়া যাবে, ভালো কাজও করতে হবে, জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে ইহতিমাম সে হোগি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই দুনিয়া চির দিন থাকার ঠিকানা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাত দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহ বাউজা মা সাকা কাফিরা মিনহা সারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সারাটা দুনিয়ার মূল্য আল্লাহ পাকের নজরে একটা মশার পর বরাবরও যদি হইতো তো আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। হযরত বড় পীর জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিকট সন্দরের বাদশাহ চিঠি লিখছেন এবং দূত পাঠাইছেন যে হযরত নিমরোজ নামক রাজ্যটা আমি আপনার নামে লিখে দিতে চাই, আপনার অনুমতি চাই। হযরত বড়বীর জিলানী রহমতুল্লাহ আলাইহি দূতের মাধ্যমে প্রাপ্ত চিঠিটা পড়লেন, পড়ার পরে তখন তিনি সন্দরের বাদশাহর নিকট চিঠির উত্তর লিখলেন। ওই চিঠির ভিতরে তিনি লিখলেন চু চত্রে সন্দরি রুখে বক্তম সিয়াবাদ দর্দিলাগার বুধ হাওয়াসে মুলকে সঞ্জরম, যে সাতা যেরকম কালো হয় আমার ভাগ্য আর জীবনটা এরকম কালো কুৎসি ধ্বংস বরবাদ হয়ে যাক, হে বাদশাহ আমার অন্তরে দুনিয়ার প্রতি তিলমাত্র যদি লোভ লালসা বিদ্যমান থাকে, জাগা কে আফতাম খবর আজ মুলকে নিম সব মন মুলকে নিম রোজ বয়েক যাও নামি খারাপ। গভীর রজনীতে মহান আল্লাহকে ডাকার যে রাজত্ব আল্লাহ পাক আমাকে দান করছেন, আল্লাহর আল্লাহর সামনে দুই রাকাত পড়ার, আল্লাহকে ডাকার, আল্লাহর নিকট চাওয়ার, দোয়া মুনাজাত করার, জিকির করার যে তৌফিক আল্লাহ পাক দান করছেন, সেই জিকিরের রাজত্ব, আল্লাহর নিকট দোয়ার রাজত্ব, আল্লাহর সামনে বন্দীগীর সে রাজত্ব পাওয়ার পর হে বাদশাহ তোমাদের রাজ্য রাজত্ব আব্দুল কাদের চিরদিনের জন্য ভুলে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বলকের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই। এক জমানা তিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন, অনেক বড় আলেমও ছিলেন, হযরত ইমামে আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যও ছিলেন ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, উমর রাদিয়াল্লাহু তাআলার বংশধর। একদিন গভীর রজনীতে এরকম সাধুর উপর ঠক ঠক আওয়াজ শুনতেছেন, সুন্দরী বান্দির সঙ্গে শুয়েছিলেন, তো তিনি ওখান থেকে বললেন যে কে এখানে আওয়াজ দিতেছ, আওয়াজ করতেছ, হ্যাঁ কে এখানে? তো বলে যে হুজুর আমার উঠ হারানো গেছে, উঠ তালাশ করি। আর ও সাদর থেকে আওয়াজ আসতেছে আমার উঠ হারানো গেছে, উঠ তালাশ করি। তো উনি খুব সুন্দরী বান্দির সঙ্গে একান্ত ভাবে আরাম করতেছেন, ওখান থেকে ভীষণ বিরক্তির সাথে বললেন আহাম্মক কোথাকার, এরকম ছাদের উপরে উঠ পাওয়া যায়? ওখান থেকে পাল্টা উত্তর আসলো এরকম সুন্দরী বান্দির সঙ্গে রাত দিন বেউসে পড়ে থেকে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহকে পাওয়া যায়? তিনি সঙ্গে সঙ্গে উঠলেন, ছাদের উপরে গেলেন, দেখলেন যে কোনো মানুষ নেই, আসলে কেউ না, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক এই লোকটাকে হেদায়েতের পথে টানার জন্য এই ব্যবস্থা করতেছেন। আরে দোস্ত আইয়াম জব ভালে আতে হ্যায় ঘাত মিলনে কি ও খোদা আপি বাতলাতে হ্যায়, আল্লাহ যেই বন্দাকে নিজের দিকে টানতে চান, আপন করতে চান, কোন একটা বাহানা দিয়ে আল্লাহ পাক তাকে আল্লাহর দিকে টানেন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আল্লাহ যাকে চান তো আল্লাহ পাক নিজের দিকে তাকে টান দেন। হঠাৎ চেঞ্জ হয়ে যায় তার মন মানসিকতা, আব ও জামা না ও মকা না ও জমিন আসমা, তুনে জাহান বদল দিয়া আকে মেরি নেগাহ মে, দুনিয়ার সব বন্ধু বান্ধবরা আগের মতো আসছে, চিনে জানে সকলকে, কিন্তু আর সেই পথে হাঁটতে রাজি না, সেদিকে আর যাইতে রাজি না, না এখন আর সেগুলো ভালো লাগে না। চস্কা লাগা হ্যায় জাম কা সুগল শুভ শাম কা আব মে তোমার কাম কা হাম নফস রাহানি। প্রিয় বন্ধুরা, আমি বুঝি সবই, গান বাদ্য থিয়েটার দুনিয়ার তামাশা সব রঙ্গমঞ্চ সম্পর্কে আমার জানা আছে, কিন্তু আর ডাকবা না সেদিকে, এখন তো ভালো লাগে সেজদা, এখন ভালো লাগে পবিত্র কোরআন, এখন ভালো লাগে মসজিদের এক কোনায় বসে আল্লাহ আল্লাহ করা, আল্লাহকে ডাকা, আল্লাহর সামনে হাত পাতা, দোয়া মোনাজাত করা, চোখের পানি ফেলা। করাচিতে এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল হিসাব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হে মুসলমান যখন তুমি আল্লাহর সামনে হাত পাতো আল্লাহর কসম সাত আসমান জমিন তোমার হাতের নিচে থাকে, তোমার হাতের সামনে থাকেন শুধুই তোমার আল্লাহ। এই দুই হাত পাতা এত দামি, সারা জাহানের রাজ্য রাজত্বের চেয়ে অনেক দামি ওই দুই হাতের, ওই দুই হাত যে দুই হাত আল্লাহর সামনে বান্দা পেশ করে কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সে নামাজের মজা, সেজদার মজা এবং সেজদার মর্যাদা আল্লাহ অনুভব করার মতো এরকম বিবেক বুদ্ধি সমাজ এবং নূর আল্লাহ আমাদের সকলকে দান করেন। হ্যাঁ, এক বুজুর্গ বলেন বাদশাহ নে জাহা আজবাদ রবি বোন বোর্দাদা সরাবে বন্দিগি, দুনিয়ার রাজা বাদশাহরা যারা দুনিয়া নিয়ে ডুবে গেছে তারা আল্লাহ পাকের বন্দিগির কোন মজা জানে না, এর মূল্য জানে না। হ্যাঁ, লেখ যাওকে শের দায়ে পেশে খোদা হুস্তর আয়াত আজ দুসদ মুলকাত তোরা, যে আল্লাহর সামনে একটা মাত্র সেজদা করা শত শত বরং লক্ষ লক্ষ কোটি কোটি রাজ্য রাজত্বের চেয়ে, রাজমুকুলের চেয়েও বেশি দামি একটা মাত্র সিজদা। বাজবে নালি কে না খাহা মুলকে হা মুলকে আ সিজদা মুসাল্লাম কুন মোরা, হে মানুষ অতএব দুনিয়ার দাপটার রাজ্য রাজত্বের জন্য তুমি চোখের পানি ফেলো না, যাহা এগুলো পাইলাম না, বরং তুমি কান্দ এবং বলো হে মাওলা আপনাকে সিজদা করার তৌফিক আমাকে দান করেন। সর রাখা হয় হামনে দরে জানা না সমঝ কর, কাফের যে সিজদা করে বুতখা না সমঝ কর, কাফের তো মূর্তিশালা গিয়া সেখানে সেজদা লুটায় পড়ে, আর মোমেন সেজদা করে আল্লাহ পাকের নূরের কদমের উপরে, যেখানে মোমেন সেজদা করে সে লাখ কোটি চন্দ্র সূর্যের আলোর চেয়েও সেখানে বেশি নূর থাকে, এক সেজদার মধ্যে এত নূর আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেজদার কদর করার তৌফিক দান করেন, কালেমার কদর করার তৌফিক দান করেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান যদি প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, প্রতিদিন একশতবার করে, কিয়ামতের দিন এই মুসলমান হাশরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। হ্যাঁ, আল্লাহ পাক এই কালেমার জিকির করার আমাদের তৌফিক দান করেন। আমরা পারবো না ইনশাআল্লাহ প্রতিদিন একশোবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে, আয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, সমস্ত মুসলমানকে তৌফিক দান করেন। হ্যাঁ, আমি যে ঘটনা বলতেছিলাম যে তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী এক ঘটনা লিখছেন যে গুনাগার মুসলমান মৃত্যুর পূর্বে সন্তান সম্ভব স্ত্রীকে বললেন আমি তো গুনাগার, জিন্দগি আমার বরবাদ, আমি জানি না আমার কি উপায় হবে, কিন্তু তোমাকে আমি একটা ওসিয়ত করি যে তোমার গর্ভে যে সন্তান আছে জন্ম হওয়ার পর, এই জন্ম লাভ করার পরে এই সন্তানটাকে কোরআনে পাক শিক্ষা দিও, আমার এই কথাটাকে তুমি রাখবা। স্ত্রী সম্মত হলেন, ওই স্বামীর ইন্তেকাল হয়ে গেল, এরপরে একটা ছেলে জন্ম হয়েছে, ছেলেটা একটু যখন বড় হয়েছে হাঁটা চলা করে, তো এই সময় মা তাকে মক্তবে কোরআনে পাকের মক্তবে নিয়ে ভর্তি করে দিয়ে আসছে, তো এই ছেলেটা আসা যাওয়া করে, একটু একটু শিখে, একটু একটু শিখে আলিফ বা তা পড়ে, তো এইভাবে একদিন হুজুর তাকে বিসমিল্লাহ মস্ক করাইতেছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেছেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ও ছেলেটা আস্তে আস্তে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়ছে। কি অর্থ? আমি আরম্ভ করলাম বা আরম্ভ করতেছি আল্লাহ পাকের নামে যিনি সীমাহীন দয়াওয়ালা, হ্যাঁ অনন্ত রহমতওয়ালা। এই আয়াতে পাক এই বিসমিল্লাহ যখন এই ছোট্ট শিশু মাসুম বাচ্চা নিষ্পাপ শিশু যখন পড়ল, ওই মুহূর্তে কবরের ভিতরে ওর বাবার আজাব চলতেছিল তার গুনাহের কারণে। রব্বুল আলামিন ওর মুখের বিসমিল্লাহ শোনার সাথে সাথে ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা থামো, এই গুনাগার মুসলমানের ছোট্ট বাচ্চা যাকে সে ওসিয়ত করে আসছিল কোরআনে পাক পড়ানোর জন্য, সে আজকে বিসমিল্লাহ রহমান রহিম পড়তেছে আর বলতেছে আমি আল্লাহ সীমাহীন দয়াওয়ালা, আমি সীমাহীন দয়াওয়ালা, ওর বাবাকে আজাব দেওয়া এটা কোন দয়ার পরিচয়, চলো আজাব বন্ধ করে দেব। শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম পড়ার বরকতে সে বাবার আজাব কবরস্থানের ভিতরে বন্ধ হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য কোরআনে পাক নিজেরা পড়ি, নিজের সন্তানদেরকে কোরআনে পাক শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা কয়েদখানার মতো। কয়েদি যেরকম কয়েদখানা জেলখানার ভিতরে স্বাধীন থাকে না, স্বাধীনভাবে চলে না, খায় দিনবেলা খায় এবং ঘুমায়, উজু ইস্তেনজা করে, গোসল করে, সবই করে, কিন্তু বাইরের জগতের মানুষ যতটা স্বাধীন, যেদিক খুশি সেদিক গেল, যেখানে খুশি সফর করলো, যা খুশি তাই খাইলো, এতটা স্বাধীন জেলখানার কয়েদি কখনো হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তোমরা যাবে, তখন তো আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণাই করে দিচ্ছেন জান্নাতের মধ্যে তোমরা স্বাধীন, লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, যা মন চাইবে তোমরা সেটা করতে পারবে, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা মুখে বলবে সবটা আল্লাহ পাক পূরণ করবেন। কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুমের অধীন চলো, জেলখানার কয়েদি যেরকম নিয়ন্ত্রিত ভাবে চলে, লাগামহীন ভাবে চলে না, দুনিয়ার জীবন লাগামহীন ভাবে চলার জন্য না, একটু ধৈর্য ধরো, একটু সবর করো। ভারতে এক বুজুর্গ ছিলেন শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহী রহমতুল্লাহ আলী, দেখেন ওনার ঘটনা বলি তার থেকে শিক্ষা নিয়ে আমাদের ভালো পথে চলার জন্য, সেই ঘটনাকে হুবহু অনুকরণ করতে হবে এমনটা না। আমি ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে সেই মানুষরা কেমন মানুষ ছিলেন, কতটা এই দুনিয়াতে তারা ত্যাগ স্বীকার করে গেছেন আল্লাহর জন্য। শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি তার অভ্যাস ছিল যে তিনি না খায় না খায় থাকতেন, খানা আছে কিন্তু তিনি খাওয়া এত বেশি খাওয়া দাওয়া পছন্দ করতেন না, নাখায় থাকার মধ্যে তিনি আরাম বোধ করতেন। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এই কথা বলেন নাই, নাখায় নাখায় থাকা তোমরা আমাকে দেখাও, বরং আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন কুলু বির রিজকি রব্বিকুম ওয়াশকুরুল্লাহ, তোমরা তোমার মাওলার রিজিক খাও, মাওলার শুকর গুজারি করো, মাওলার বন্দেগী করো। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু কোন কোন বুজুর্গ এরকম ছিলেন যে এরকম খাওয়া দাওয়ার ব্যাপারে তার আগ্রহ নাই, এবাদতের প্রতি এত আগ্রহ, আমি খাইতে গেলে লম্বা সময় যাবে, এতক্ষণ তেলাওয়াত আমি কেমনে করব, এতক্ষণ নামাজ আমার ছুটবে, কিছু নফল নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, একটু জিকির করলাম, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আর যদি আমি খাইতে গেলাম আমার কতগুলো সময় গেল। ওই বুজুর্গদের মেজাজই হয়ে গেছে এরকম। এক বুজুর্গ ছিলেন ভারতে মাওলানা ফজলে রহমান গঞ্জমুরা দাওয়াদি রহমতুল্লাহ আলী, বড় উঁচু মাপের ওলি আল্লাহ ছিলেন। তিনি মুসলমান ভাইদেরকে বলতেন মিয়া যে তোমরা তো দুনিয়া নিয়ে এরকম ব্যস্ত, শোনো আল্লাহ পাক আমাকে আল্লাহর প্রতি এতটা মহব্বত দান করছেন যে আমি যখন ইনশাআল্লাহ জান্নাতে যাব, হুররা যখন আসবে, হুর আসবে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, একান্তে আমাকে সময় দেওয়ার জন্য, আমি তখন হুরকে বলবো বি কোরআন সুন্নাহ তো ব্যাট নিহিত আপনি রাহলে, এই বেগম শোন এখন আমি আল্লাহর কোরআন পড়বো জান্নাতের মধ্যে, কোরআন শরীফ জান্নাতে পড়বেন, যে তুমি যদি কোরআন শরীফ শুনতে চাও তো বসো, আর না হলে নিজের রাস্তা মাপো। কেসা বুজুর্গ ছিলেন, আশ্চর্য ধরনের বুজুর্গ। হ্যাঁ জান্নাতের মধ্যে দেখেন এক মজার কথা মনে হলো, এক হাদিস শরীফ তাই শুনাই, সেটা হচ্ছে কোরআন শরীফ শুনতে কত ভালো লাগে, এই বাংলাদেশি মানুষ পড়ে কত মজা, হ্যাঁ না, কিন্তু কোরআন শরীফ যদি আরবের লোকে পড়ে তো এটা অতুলনীয় মজা। এজন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআনে পাক পড়বা আরবের লোকদের, আরবের যারা পাকাকারী তাদের কোরআন তেলাওয়াতের অনুকরণে, কারণ তাদের কোরআন তেলাওয়াত দারুণ সুমধুর হয়। তো মানুষ যখন জান্নাতে যাবে তো পৃথিবীতে সবচেয়ে মধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হইতেন হাজার হাজার লাখ লাখ পাখির দল এমনকি দরিয়ার মাছেরা পর্যন্ত আইসে ওখানে ভিড় করতো ওনার কণ্ঠে আল্লাহ পাকের জিকির শোনার জন্য, জবুরের তেলাওয়াত শোনার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালাম এইরকম এত বেশি মধুর কণ্ঠের অধিকারী ছিলেন। জান্নাতে জান্নাতীরা সকলে যখন যাবে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু হযরত দাউদ আলাইহিস সালামকে নির্দেশ করবে, হে দাউদ কোরআন লো, কোরআন শরীফ তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন পুরা জান্নাতীরা নেশায় বিভোর হয়ে যাবে, হায় কি কোরআনে পাক শুনতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, লজ্জতে দু জাহান মিলি উনকে কোরআন সে মুঝে, আল্লাহর কোরআন পড়লে বা শুনলে দু জাহানের স্বাদ লজ্জত আমি একসঙ্গে পেয়ে যাই। হ্যাঁ, লজ্জতে দু জাহান মিলি উনকে কালাম সে মুঝে, উসকে করিব বেঠ কর রাহতে দু জাহান মিলি, এমনকি কোরআনের পাশে কোরআন তেলাওয়াত করলাম না খালি কোরআনের পাশে বসলো দু জাহানের শান্তি আমার নসিব হয়ে যায়। এত শান্তি এত আরামে কোরআনে পাককে দেখলো, কোরআনের পাশে কোরআনের কাছে বসলো। তো দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন কোরআন তেলাওয়াত খতম করবেন তখন রব্বুল আলামিন বলবেন যে এতক্ষণ দাউদের কণ্ঠে শুনলা, এবার তোমাদের রব্বুল আলামিনের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনো। তখন আল্লাহ পাক নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন। কি অবস্থা তখন হবে জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে কোন জান্নাত ভাই, সুবহানাল্লাহ বিহামদি, জান্নাতের প্রান্ত হলো আল্লাহ পাকের দিদার, আবার আল্লাহ পাক কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তখন কি অবস্থা হবে আল্লাহ তাআলা সেই দিন আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। ভারতের যে বুজুর্গের কথা শুনেছিলাম শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, তিনি নাখায় নাখায় থাকার অভ্যস্ত ছিলেন, কম কম খাইতেন বা নাখায় থাকতেন, একবেলা খাইলেন কয়েকবেলা উপাস, এইরকম এইরকম যাদের অভ্যাস হয় আল্লাহ পাক তাদেরকে রুহানি শক্তি দান করেন, সতেজ থাকে শরীর, স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহর ইবাদত বন্দেগিও করতে থাকেন, ওদিকে খানা দানার পরিমাণ কম, এটার উপর আমল করা আমাদের জন্য জরুরি না। তো ওনার যে স্ত্রী ছিলেন, স্ত্রী ও স্বামীর দেখা দেখি এইরকম উনিও কম খাওয়ার অভ্যস্ত বা অনাহারে থাকার অভ্যস্ত হয়ে গেছেন। তো অনাহারে থাকেই না, পাঁচ রক্ত নামাজ ঠিক আছে, কোরআন শরীফের তেলাওয়াত ঠিক আছে, জিকির ঠিক আছে, কান্নাকাটি দোয়া মুনাজাত ঠিক আছে। এই একদিন স্ত্রী অনাহারে থাকতে থাকতে এতটা ক্লিষ্ট হয়ে পড়ছেন যে আর সহ্য করতে পারেন না, তখন তিনি স্বামীর কাছে গেলেন এবং বললেন, স্বামী আমি আর সহ্য করতে পারি না। তো এই বলে কানতে শুরু করছেন। শায়খ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি স্ত্রীর করুণ অবস্থা দেখে নিশ্চুপ হয়ে গেছেন, চুপচাপ থাকছেন। কিছুক্ষণ পর তিনি যখন দেখলেন যে স্ত্রী আস্তে কান্নাকাটি করে একটু থামছেন, তখন তিনি বলতে শুরু করলেন, বিবি থোড়া সা আর সবর কর লো, ইনশাআল্লাহ হাম জান্নাত মে জাকে খায়েঙ্গে, বেগম আর একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে খাবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্য হারাম দুনিয়ার উপর কেন নজর থাকবে, হালাল নিয়ে চলি, হালাল খাই, হালাল উপার্জন করি, কাসবুল হালালে ফরিজা বাদাল ফরিজা। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর ফরজ ইবাদতের পর হালাল রিজিক উপার্জন করাও ফরজ। এই যে খেতের মধ্যে মানুষ ধান বুনতেছে, ধান কাটতেছে, একদল পাগল কিসমের লোক, অজ্ঞ কিছু লোক যাদের দিনের জ্ঞান নাই, এরকম মূর্খ শ্রেণীর মানুষ মনে করতে থাকে এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, যে ধান খেতে ধান বপন করতেছে অথবা গম লাগাইতেছে অথবা সেটা তুলতেছে অথবা দোকানে বসে বেচা কেনা করতেছে, সে দুনিয়ার কাজে মশগুল না, সে হালাল উপার্জনে মশগুল, যেটা ফরজ আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই ভারতের মহান বুজুর্গ মুহিউদ্দিন মাওলানা সাহেব রলক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হাজার হাজার বড় বড় আলেম মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিসের মুর্শিদ ছিলেন, সেই বুজুর্গ বলতেন যে মসজিদের মধ্যে একদল লোক বসে বসে পড়তেছে সুবহানাল্লাহ 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 জিকির করতেছে, এই জিকির করাটা ফরজও না ওয়াজিবও না, ফরজও না ওয়াজিবও না, এটা একটা নফল আমল, এটা করলে অনেক লাভ অনেক সওয়াব, ঠিক কিনা ভাইরা, আখেরাতের বড় সম্পদ জমা হচ্ছে, কিন্তু ফরজের মর্তবা অনেক ঊর্ধ্বে। হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল আব্দা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল, আমার বান্দা নফল আমলের দ্বারা আমার নৈকট্য অর্জনের চেষ্টা করতে থাকে, কিন্তু ফরজ আমলের দ্বারা যেই পরিমাণ আমার নৈকট্য আমার রহমত আমার সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হয় যেই পরিমাণ নূর অর্জন হয় নফলের দ্বারা সেটা হয় না। মুহিউদ্দিন মাওলানা সাহেব রলক সাহেব রহমতুল্লাহ আলাই বলেন একদল লোক মসজিদের মধ্যে এই নফল জিকির সুবহানাল্লাহ ইত্যাদির মধ্যে যখন মশগুল, আরেকটা লোক রাস্তা দিয়া যাইতেছে আর আওয়াজ দিতেছে লাগবে বাদাম লাগবে গুড় লাগবে মাছ লাগবে তরকারি, তিনি বলেন যে এই লোকটা যে আওয়াজ দেয় সে ফরজ আমল করতেছে, সেটা কি হালাল উপার্জনের কাজে সে মশগুল আছে, হালাল উপার্জনের কাজে মশগুল। তিনি বলেন যে এই লোকগুলো মসজিদের ভিতরে বসে বসে যে নফল জিকিরে মশগুল, তাদের এই নফল আমলের দ্বারা যত বড় নৈকট্য আর সওয়াব অর্জন হবে ওই লোকটার লাগবে বাদাম এই আওয়াজের দ্বারা তার চেয়ে বেশি নৈকট্য এবং বেশি নূর এবং বেশি নেকি অর্জন হবে। আমি এই বিষয়টাকে এতটা খোলামেলা জায়গায় জায়গায় বলার চেষ্টা করি এই জন্য যাতে যারা হালাল ইনকামের লাইনে জড়িত তারা যেন এই কথা না মনে করে আমরা গেছি শেষ হয়ে, কোনো শেষ হওয়া না, এটা হালাল উপার্জন। আপনি তো ডাকাতি করেন না, আপনি চুরি করেন না, আপনি পকেট মারেন না, আপনি কারো এক পয়সা নষ্ট করেন না, আপনি সৎ জীবন যাপনের জন্য এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য ফ্রেশ একটা জীবন নিয়ে চলার জন্য নিজের ঘরের লোকদেরকে এই হালালের মধ্যে রাখার জন্য পবিত্র জিন্দগির মধ্যে রাখার জন্য আপনি কষ্ট স্বীকার করতেছেন, আপনার দেহের ঘামও অনেক মূল্যবান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। আমি যে কোরআন শরীফের আয়াত পড়ছিলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন জিন এবং ইনসানকে কয়টা বলেন? হ্যাঁ ও ভাই, আল্লাহ পাকের মেহরবানি যে বৃষ্টি চলে গেছে, বৃষ্টি ফোটা ফোটা পড়তেছিল কারণে আমি ভাবলাম যে জলদি জলদি দুই কথা বললে কথা হোক, কিন্তু মাঝখানে বৃষ্টিও থামছে আল্লাহর রহমতে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত বন্দেগীর জন্য, বাস। তো এটা কি কাজ? এটা হলো মূল কাজ। একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী তার দায়িত্ব কি? রাষ্ট্র তাকে যে দায়িত্ব ন্যস্ত করছে সেটা তার দায়িত্ব, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরে, প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পরে। যে সামরিক যে সেনাবাহিনীর যিনি প্রধান তার দায়িত্ব কি? তিনি যে বাহিনীর প্রধান হিসাবে শপথ গ্রহণ করছেন তো এরপরে তার সে দায়িত্ব পালন করাই কর্তব্য, কিন্তু সেই দায়িত্বের পাশে তিনি কি খানা খাবেন না, তিনি কি ঘুমাবেন না, তিনি কি গোসল করবেন না, কাপড় চোপড় পরিষ্কার করবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবেন না? তো মূল দায়িত্ব একটা, কিন্তু পাশাপাশি অন্যান্য বিষয়গুলি তার জন্য নিষিদ্ধ করা হয়নি। কি কথা বুঝতেছেন আপনারা? প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেটার উপর তিনি নজর রাখবেন, কিন্তু তার সঙ্গে তার জীবন যাপনের জন্য পাশাপাশি যে অনেকগুলো বিষয় আছে, যে নিজের ছেলে মেয়েকে একটু দেখা, তাদের সঙ্গে একটু হাসি ফুর্তি করা, নাতি নাতিনকে দেখা, তাদেরকে একটু আদর করা, এটা তো নিষিদ্ধ না। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু মানুষ সৃষ্টি করছেন, তাদের মূল দায়িত্ব হল আল্লাহ পাকের বন্দিগি ওয়ালা জিন্দগি বানানো, কিন্তু দুনিয়ার কাজকর্ম এটা নিষিদ্ধ না। এরকম এজন্য খোলা মনে এটা বুঝা চাই যে আমাদেরকে আল্লাহ পাক কোনো বিপদে ফেলেন নাই, বরং দুনিয়াতেও শান্তি এবং আখেরাতেও শান্তি আর আরামের ব্যবস্থা করছেন রব্বুল আলামিন। একজনের সম্পদ চুরি করে নিয়ে আসলো, সারা জীবন বদনাম এটা চোর, ডাকাতি করলো সারা জীবন বদনাম এটা ডাকাত, আরো যত সব বিশ্রী কর্মকাণ্ড আছে এর কারণে কোনো ভালো উপাধি কারো নসিব হয় না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু সবগুলো অন্যায় কাজ, গর্হিত কাজ, নিকৃষ্ট কাজকে নিষিদ্ধ করে দিয়া মানব জাতির উপরে আরো বেশি মেহরবানি করছেন। শুনতেছেন বীরে বন্ধুরা, আল্লাহ পাক বলছেন লাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে, আদমের সন্তানদেরকে আমি মহা সম্মানে সম্মানিত করছি। খালি সম্মান না, আকরামনা মানে সম্মানিত করার, কাররামনা মানে মহা সম্মানিত করা। আল্লাপাক মহা সম্মানে ভূষিত করছেন এই মানব জাতিকে, কিন্তু সেই সম্মানটা রক্ষা করতে হবে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক রক্ষা করার দ্বারা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি 2300 বেশি কিতাবের লেখক ছিলেন, অনেক বড় মাপের আলেমে দীন ছিলেন। সে হযরত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইয়ে সব কুছ হয়, আর ইনসান বননে কা তরিকা ইয়ে হয় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হয়ে যায়। এই মানুষ যদি সত্যিকার মানুষের মতো মানুষ হয়, এই মানুষ নিঃসন্দেহে উঁচু সম্মানওয়ালা, অনেক বড় মর্যাদাওয়ালা মানুষই সবকিছু, কিন্তু সেই মানুষের মানুষ হওয়ার পদ্ধতিটা হলো মহান আল্লাহর সঙ্গে নিখুঁত সম্পর্ক করা, সুন্দর এবং নিবিড় গভীর সম্পর্ক পয়দা করা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, ইকে মি বিনি খিলাফে আদমান নেস্তান্দা আদম খিলাফে আদমান, এই মানুষগুলো যারা আদমের সন্তান বটে, দেখতে আকৃতি তাদের আদমের মতো, কিন্তু আদমের মতো সুন্দর জীবন সুন্দর চরিত্র তাদের মধ্যে নাই। এরা আকৃতির মানুষ, প্রকৃত মানুষ কিন্তু এরা না। প্রকৃত মানুষ তারা যারা আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কওয়ালা, সেই সম্পর্ক আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আর একটা আয়াত শরীফ আমি পড়ছিলাম, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই কোরআন নিঃসন্দেহ যে আমি নাজিল করছি, এবং এই কোরআন এর একদম সুনিশ্চিত যে আমি এটার হেফাজত করব। কোরআনের হেফাজত আল্লাহ পাক করবেনই কিভাবে? এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইউকবাজুল ইলমু বিকাবজিল উলামা, যে আল্লাহ পাক এই এলেমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তার মানে যে এলেম ততক্ষণ থাকবে যতক্ষণ জমিনে আলেম থাকবেন। ওই আয়াতে পাকের অর্থ দাঁড়ায় যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এই জমিনের মধ্যে হাফিজ কারী আলেম সৃষ্টি করতেই থাকবেন, পয়দা করতেই থাকবেন। আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে আমরা যদি এর সঙ্গে জুড়ে থাকতে পারি। এখানে একটা মাদ্রাসা কায়েম হচ্ছে, মাওলানা খালেদ সাহেবুল্লাহ সাহেব এটার খেদমতে নিয়োজিত আজকে কয়েক বছর থেকে, এবং আমাদের ভাইয়েরা এখানে একটা জমিরও ব্যবস্থা করছেন। যারা এই জমির দাতা আল্লাহ পাক তাদেরকে দুজাহানে সম্মানিত করেন, এবং যারা বিভিন্নভাবে এখানে সহযোগিতা করতেছেন আল্লাহ পাক আপনাদেরকে দুজাহানে বরকতময় জীবন এবং সফল কাম জীবন দান করেন। আমি আজকে কয়েক বছর থেকে এখানে আসি, যদিও যে এলাকার মধ্যে মাহফিলটা হচ্ছে লোক সমাগম এখানে কম, কিন্তু লোকদের সঙ্গে উঠা বসার কারণে আমার এতটুকু আইডিয়া এলাকার লোকজন মনে হলো যে শিক্ষিত মানুষ এবং জ্ঞানী গুণী লোক এবং অত্যন্ত ভদ্র শ্রেণীর মানুষ। আপনারা যেহেতু অত্যন্ত জ্ঞানী গুণী লোক এবং ভদ্র মানুষ, কোন কোন জিনিসের কি মূল্য এটা বুঝা আপনাদের জন্য সহজ বিষয়। আপনারা মনে প্রাণে এটা অনুভব করতেছেন এই কোরআনে পাকের প্রতিষ্ঠান কত গুরুত্বপূর্ণ। একটু আগে বগুড়ার জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব বয়ান করে গেলেন, অনেক ওজনদার কথা ছিল তার। এখানে আমাদের মাওলানা আবু তাহের সাহেব মূল্যবান কতগুলো কথা বললেন। তো আমরা এই এলাকাবাসী, আমি আশা করব যে সকলেই এই প্রতিষ্ঠানের আন্তরিকভাবে খেদমত করবেন এবং এর সঙ্গে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আমার দাদা পীর মুহিউদ্দিনা মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ বলতেন যে বৃষ্টি যখন বর্ষণ হয় তো কোন এলাকার মধ্যে গাউসে আজমের বাড়ি আছে, গাউসে আজমের বাড়ি এবং আশপাশে তার খলিফাদের বাড়ি, এরপরে আশপাশে কতগুলো চোর চোরটার বাড়ি। বৃষ্টি যখন অবতীর্ণ হয় আসমান থেকে, তো আল্লাহ পাক এরকম করেন, এই বৃষ্টি খবরদার খালি গাউস সাহেব তার খলিফাদের বাড়িতে যায়, আশপাশে যারা চোর চোরটা গুন্ডাপান্ডা আছে ওদের বাড়িতে যেন বৃষ্টি না হয়, ওদের খেত কামার জন্য পানি না যায়, এমনটা কি হয়? কি অর্থ? আল্লাহ পাক এমন সীমাহীন রহমতওয়ালা, যখন রহমত দেন ব্যাপকভাবে দিতে থাকেন। এই কথা বললে মুহিউদ্দিনা হযরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনে পাক। এই কোরআন যেখানে পড়া হয়, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানে দিনরাত 24 ঘন্টা আল্লাহ পাক রহমত এবং নূর নাজিল হয় এবং দূর দূর পর্যন্ত এলাকাবাসী এটার হিস্সা পাইতে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু আমাদের সকলকে সাচ্চা মুমিন হিসাবে কবুল করেন এবং জিন্দেগিকে বন্দিগি বানানোর তৌফিক দান করেন এবং দিনই প্রতিষ্ঠানের খেদমত করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। কখন কখন যে এত রাত হয়ে গেছে, এত সময় পার হয়ে গেছে, টের পাইনি, কিন্তু আপনাদের এত বেশি সুশৃঙ্খল ভাবে বসা এবং এতটা ধৈর্য এটা একদমই অতুলনীয় মনে হয়। আল্লাহ আপনাদেরকে দুজাহানে উত্তম পুরস্কারে ভূষিত করেন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار ونعوذ بك من غضبك ومن النار نعوذ بك من غضبك ومن النار ربي اغفر وارحم وأنت خير الراحمين। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদের সব গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে সম্পূর্ণরূপে মাফ ফরমায়া দেন। আয় আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। আয় আল্লাহ জান্নাতে যাওয়ার মতো নেক আমলের আমাদের তৌফিক দান করেন। নামাজের মহব্বত আমাদেরকে দান করেন, কোরআনে কারিমের মহব্বত দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে নসিব ফরমান। আয় আল্লাহ আয় মেহরবান মালিক আপনার সন্তুষ্টি ওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন। যত ভুল ভ্রান্তি আমাদের জীবনে আছে সবটা থেকে আমাদেরকে পবিত্র করেন। আয় আল্লাহ আয় মেহরবান মালিক আমাদের সকলের জিন্দগিতে বরকত দান করেন, রহমত দান করেন, আমাদেরকে শান্তি দান করেন, আমাদের সকলের রিজিকে বরকত দান করেন। আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যে জড়িত তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, সকলের বাগবাগানে খেতে জিরাতের ভিতরে আপনি অফুরন্ত বরকত দান করেন। আয় আল্লাহ আয় মেহরবান মালিক সকলের পেরেশানি দূর করেন, সব মুশকিল আসান করে দেন, সকলের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন, এই মজলিসকে মাহফিলকে কবুল করেন। যারা এই মজলিস মাহফিলের আয়োজক এবং ব্যবস্থাপক, যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন। আয় আল্লাহ সকলকে দুজাহানে আপনি কামিয়াব করেন। আয় আল্লাহ সকলকে নূরে কামেল নসিব ফরমান, ঈমানে কামেল সকলকে নসিব ফরমান। আয় আল্লাহ এখানে যে মাদ্রাসা কায়েম হলো, আয় আল্লাহ যেখানে যে সকল ভাইয়েরা এই প্রতিষ্ঠানের জন্য জমিন দান করছেন, আয় আল্লাহ এটা তাদের নাজাতের উসিলা হিসেবে আপনি কবুল ফরমান। দুজাহানের কামিয়াবি এবং সম্মান ও মর্যাদার উসিলা হিসেবে আপনি কবুল ফরমান। তাদেরকে দুজাহানে অনেক বড় পুরস্কারে আপনি পুরস্কৃত করেন, ভূষিত করেন। আয় আল্লাহ যে সকল ভাইয়েরা এর সঙ্গে জুড়ে আছেন, খেদমত করতেছেন, সহযোগিতা করতেছেন, সমর্থন করতেছেন, সকলকে উত্তম বিনিময়ে আপনি দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসা সম্পূর্ণরূপে মোকাম্মলভাবে তৈরি হওয়ার পর্যন্ত যা কিছু দরকার সবকিছু আপনার অফুরন্ত খাজানা থেকে আপনি দান করেন। আয় আল্লাহ এলাকাবাসীর উপরে মাদ্রাসাকে উসিলা করে অফুরন্ত রহমত নাজিল করেন, বেসুমার রহমত আপনি নাজিল করেন। এই মাদ্রাসার উসিলাতে আয় আল্লাহ এখানে বড় বড় আলেম পয়দা হয়, হাফেজ কারি পয়দা হয় এবং ঘরে ঘরে আপনার কোরআনের নূরের আলো জ্বলতে শুরু করে। আয় আল্লাহ এই পুরো এলাকাকে এইভাবে আপনি আলোকিত বানায় দেন। আয় আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমী সৈয়দুল মুরসালীন
আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আপনি কবুল করেন, আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, ইমানের উপর জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন ইমানের সাথে আপনি উঠায়েন, আয় আল্লাহ তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আপনি অবশ্যই কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
তারজুমানা কাবির আরবিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুম এর বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ টাচ মোবাইলের হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715818069 মুফতি শহীদুসালাম কাসিমি। বয়ান পর গ্রুপে অ্যাড হওয়ার জন্য যে নামে আপনি পরিচিত তার পুরনো ঠিকানা এবং যে যে পেশার সাথে আপনি যুক্ত আছেন তা বাংলা বা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোন সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হযরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন।
লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd স্পেলিং mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।